তেমন জাকারি, আমরা লোকসঙ্গীত বলতে বাংলাদেশের কোন ধরনের সঙ্গীত গুলোকে বুঝবো?
লোকসঙ্গীত বলতে আমাদের এখানে প্রচলিত একটা ধারণা আছে যে আমরা ভাওয়াইয়া, ভাটিয়ালি বা বাউল গান এগুলোকে লোকসঙ্গীত বলি, কিন্তু এই কয়েকটার ভিতরে কিন্তু বাংলাদেশের লোকসঙ্গীত সীমায়িত নয়। লোকসঙ্গীত বলতে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যেসব গানগুলো চর্চা করে সোজা কথায় সেগুলো বুঝি, কিন্তু এদেশের গ্রাম তো সব জায়গায় একরকম না। এদেশের ভূগোল অনুযায়ী গ্রামগুলো গড়ে উঠেছে, যেমন পাহাড়ি অঞ্চলে এক ধরনের মানুষ বাস করে, সেখানে এক ধরনের সুর, এক ধরনের ভাষা, এর উপরে ভিত্তি করে ওই অঞ্চলের লোকসঙ্গীত সৃষ্টি হয়েছে। আবার যদি আমাদের সমুদ্র এলাকায় যায়, সেখানেও কিন্তু ওই অঞ্চলের ভূগোলের সঙ্গে সম্পৃক্ত হয়েই এক ধরনের সুর, ভাষা রীতি তার সঙ্গে মিল রেখে সেই অঞ্চলের মানুষের ভাব, মানুষের সম্পর্ক, পশু পাখি প্রাণীর সঙ্গে তাদের সম্পর্ক, প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক ভিত্তিতে আর এক ধরনের লোকসঙ্গীত সৃষ্টি হয়েছে। যেমন যদি উত্তরবঙ্গে যায়, যেখানে মাঠের পর মাঠ, ফাঁকা জায়গা, মানুষের পেশাগত জীবন আলাদা, সেখানেও কিন্তু আলাদা ধরনের সুর, ভাষা, সেই সঙ্গে ওই যে বলছিলাম প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক, মানুষের সঙ্গে, প্রাণীদের সঙ্গে তাদের সম্পর্ক, তার উপরে নির্ভর করে সেই অঞ্চলের লোকসঙ্গীত গড়ে উঠে। আমাদের দেশের মূল যে বিষয়টা আছে লোকসঙ্গীতের সঙ্গে, এই দেশের ভূগোল এবং মানুষের যে দৈনন্দিন জীবনের বিচিত্র ধরনের জীবিকা এবং বিচিত্র পেশা, সেগুলোর একটা সম্পর্ক আছে। যেমন আমরা যদি সিলেট অঞ্চলে যাই, সেই অঞ্চলে যেমন আমরা এক ধরনের গান শুনি যে ধামাইল গান, সেটা একই সঙ্গে নাচ করে, একই সঙ্গে সঙ্গীত করে, কিন্তু সেই সঙ্গীতকে আশ্রয় করে আছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের, যে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের যে সম্পর্ক সেইটা নির্ভর করে। আবার এই সঙ্গীতের সঙ্গে যুক্ত আছে ওই অঞ্চলের মানুষের বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের সম্পর্ক আছে। এই গানটা মূলত করে মেয়ের। আবার যদি আমরা অন্য কোনো অঞ্চলে যাই, যে আমরা দেখবো যে সেখানে গানগুলো করে ছেলেরা, যেমন যদি জারি গানের কথা বলি, যেটা এই যে এখন চলছে মহরমের সময়, সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মুসলিমরা জারি গান করছে, কোথাও এটার নাম জারি মাসিয়া, কোথাও জারি গান আকারে, জারি জঙ্গনামা, জারি পুঁথি আকারে, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরাই করে, কোন কোন অঞ্চলে মেয়েরাও করে, কিন্তু নির্ভর করে সেটা এলাকার উপর।
আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই যে লোকসঙ্গীত বিষয়টি, এটা কি সাধারণ মানুষের কাছ থেকে চলে আসে না কোনো শিক্ষিত জনের লেখা, বা বিষয়টা কিরকম ঘটেছে?
এখন সাধারণ মানুষকে আমরা কিন্তু অশিক্ষিত বলতে পারি না, কারণ শিক্ষার মানদণ্ড দাঁড়িয়েছে যে আমরা যারা স্কুল কলেজে যাচ্ছি তারাই শুধু শিক্ষিত, এটা আমরা এক ধরনের ধারণা আছি। কিন্তু লোকসঙ্গীত যাত্রা সৃষ্টি করেছেন যেসব গ্রামের কৃষক শ্রম সাধারণ মানুষ, তাদের শিক্ষার জন্য তারা হয়তো স্কুলে যায়নি, কলেজে যায়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, কিন্তু তারা কিন্তু প্রকৃতির কাছ থেকে পাঠ নিয়েছে, তাই তারা গানগুলো লিখেছে, সুরগুলো করেছে। যে সৃষ্টি করতে পারে তাকে তো আমি অশিক্ষিত বলতে পারি না, নিশ্চয়ই সে শিক্ষিত, কিন্তু তার শিক্ষার টুলস, তার শিক্ষার তুলনায় আমাদের বিদ্যা শিক্ষায় যে প্রচলিত মানদণ্ড, তার সঙ্গে সেটাকে, সেই সৃষ্টিশীলতাকে, সেই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি। এবং ফকির লালন শাহের কথা যদি বলি, তার কোনো বিদ্যা শিক্ষার কোনো নির্দেশনা আমরা পাইনি, কিন্তু তার গানের যে বাণী সেগুলো তো বলে যে উনি অনেক শিক্ষিত লোকের থেকেও শিক্ষিত। আজকে যেমন লালনের গান, যে গানকে আমরা বাউল গান বলি, লালনের গানের সংকলন সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে বেরিয়েছে। এরকম ভাবে কিন্তু এই যে লোকসঙ্গীতের একটা মর্যাদাকর একটা স্থান আছে, না হলে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো প্রেস থেকে এই গান তো বেরোনোর কথা ছিল না। এবং আমেরিকান একজন রিসার্চার, ট্রান্সলেটর, তিনি দীর্ঘ 30 বছর ধরে লালনের গানের নিয়ে গবেষণা করেছেন, ফকির সাধুদের সঙ্গে মিশেছেন, তারপরে এই গানগুলো সম্পাদনা করে ট্রান্সলেশন করেছেন। আমার সৌভাগ্য হয়েছে সেই বইটা সম্পাদনার সঙ্গে যুক্ত হওয়া।
জি, এটার নাম এবং ওনার নাম?
বইটার নাম হচ্ছে সিটি অফ মিরর, সংস অফ লালন সাই। বাংলাতেও বইটার নাম আছে আরশি নগর, লালন সাহের গান। আর এই গানগুলো ট্রান্সলেশন করেছিলেন যিনি হলো ডক্টর ক্যারল সলোমন। উনি ওয়াশিংটন ইউনিভার্সিটির বাংলা বিভাগের সিনিয়র লেকচারার ছিলেন, পেনসিলভেনিয়ারও শিক্ষক ছিলেন, শিকাগো ইউনিভার্সিটিরও লেকচারার ছিলেন। উনি 1979 সাল থেকে 2009 সাল পর্যন্ত একটানা লালনের গান বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন, ফকির সাধুদের সাধু সঙ্গে যান, এবং তারপরে সেগুলোর বাংলা প্রামাণ্য পাঠ নিজে হাতে কলমে বাংলায় লেখেন এবং সেগুলো ট্রান্সলেশন করেন, তার শব্দার্থ, টিকা, ভাবার্থ সহ। সেটা তার জীবদ্দশায় উনি দেখে যেতে পারেননি, কারণ 2009 সালে মার্চ মাসে একটা রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান। আমি 2012 সালে ওর বিশ্ববিদ্যালয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাই ওর উপরেই, এবং 2012 সাল থেকে ওর পরিবার থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় এটা সম্পাদনা করার জন্য, এবং সেটা 2017 সালের 18ই আগস্ট নিউ ইয়র্ক থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে এটা প্রকাশিত হয়।
এটা তো হলো একটা কাজ। ওভারঅল আমাদের এই যে লোকসঙ্গীত নিয়ে মানে আমাদের এখানে ধরেন মানে আমার ছোটবেলাও যদি বলি, আমি ছোটবেলা কিন্তু জারি গান শুনেছি, আপনি যেটা একটু আগে কথা বলেন আমি শুনেছি, এখন সেটার অবস্থা কিরকম?
বাংলাদেশের পুরো বাংলাদেশ আমি গত 26 বছর ধরে বাংলাদেশের প্রতিটা গ্রামেই প্রায় ঘুরেছি, এবং এখন আমি প্রতি মাসেই অন্তত 3 দিন গ্রামে থাকি। এই বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একজন প্রত্যক্ষদর্শী হিসাবে আমি বলতে পারি বাংলাদেশের লোকসঙ্গীতের বর্তমান চর্চাও আগের মতোই বেশ বেগ পান, কিন্তু এগুলোকে আমাদের মিডিয়া আমাদের প্রচার মাধ্যম তেমন ভাবে উপস্থাপনা করে না। এখনো যদি দেখেন বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল আছে বা যতগুলো রেডিও সার্ভিস আছে বা যতগুলো পত্রিকা আছে, সেসব মিডিয়াতে এই লোকসঙ্গীত গুলোর চর্চা সম্পর্কে চর্চা যে এখনো হচ্ছে তার কোনো তথ্য উপস্থাপন করা হয় না। যেমন আমি বলছি যে এই মহরমের সময় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা বাংলাদেশের অনেক অঞ্চলে গ্রামে হাজার হাজার লাখ লাখ মানুষ একসঙ্গে রাত দিন 24 ঘন্টায় জারি গান করছে, সেই তথ্য থেকে কোনো মিডিয়ায় আসছে
না?
আমি তো দেখিনি, কিন্তু আমি প্রতি বছর আমি 10 বছর প্রায় 15 বছর ধরে জারি গান নিয়ে কাজ করছি, এবং আমি দেখেছি সারা বাংলাদেশেরই বিভিন্ন অঞ্চলে জারি গানের চর্চা খুবই ভালোভাবে আছে।
বাংলাদেশে এই ধরনের লোকসঙ্গীতকে গ্রন্থবদ্ধ করা মানে বই আকারে লেখার প্রচেষ্টাটা কতদূর, মানে কিরকম, মানে এগুলা কতখানি আপনার বই আকারে মানুষ পায় বা জানতে চাইলে এগুলা পাওয়া যায়?
হ্যাঁ, বাংলাদেশে আসলে 1960-এর দশকে 60 সাল থেকে 1974-75 সাল পর্যন্ত বা তার উপরে কিছুদিন বাংলা একাডেমি কত সংগ্রহ হয়েছে তাদের একদম মানে নিয়োগ দিয়ে কিছু গবেষককে দিয়ে সংগ্রাহককে দিয়ে, সেই ধারায় বাংলা একাডেমি থেকে লোকসাহিত্য সংকলন নামে প্রথমে, তারপরে ফোকলোর সংকলন নামে, তারপরে সর্বশেষ ফোকলোর সংগ্রহমালা নামে যে সংকলন গুলো আছে, 100-এর শতাধিক সংকলন আছে, তার ভিতরে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের লোকসঙ্গীত কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিও লোকসঙ্গীত সংগ্রহের প্রকল্প নিয়েছে, এমনকি ইউনেস্কো বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে অ্যাকশন প্ল্যান ফর দ্য সেফ গার্ডিং অফ বাউল সংস প্রজেক্টে 2008 থেকে 2010 সাল পর্যন্ত লোক এই বাউল গান সংগ্রহ করে কুষ্টিয়া অঞ্চলে, সেই প্রজেক্টের আমি টিম লিডার হিসেবে ছিলাম, এবং তখন কিন্তু এখানে 2টা সংকলন বেরিয়েছিল, বাউল সঙ্গীত নামে একটা স্বরলিপি বই, একটা বাউল সঙ্গীত বই, সেখানে ইংরেজি অনুবাদেও এবং বাংলা পাঠেও গানগুলো বেরিয়েছে। কিন্তু একই কথা এই প্রকাশনাগুলোরও কিন্তু তেমন পরিচিতি কোনো পত্র পত্রিকা সঙ্গে ধরে না।
আমাদের দেশে বাউল গানকে জনপ্রিয় করার জন্য কিছু কিছু আমাদের কিছু বড় বড় শিল্পীর নাম আমরা জানি, তাদের ভিতরে আব্বাসউদ্দিন একজন, এরকম আপনি কিছু শিল্পীর নাম বলবেন যারা আমাদের বাউল গানকে জনপ্রিয়, বাউল না লোকসঙ্গীতকে জনপ্রিয় করেছেন?
আসলে বাংলাদেশের লোকসঙ্গীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে অনেক ব্যক্তির বিশাল অবদান আছে। আমরা যদি সেই সচিনদেব বর্মন থেকে শুরু করি, তারপরে আমাদের আব্বাসউদ্দিনের কথা বলছিলেন আপনি, আব্দুল আলিমের কথা বলতে হয়, এছাড়া বাংলাদেশ এরা হলো মিডিয়াতে জনপ্রিয়তার কাজ করেছে, কিন্তু এর পাশাপাশি কিন্তু মিডিয়াতে যেমন বাউল গানের ক্ষেত্রে কবিতা পারভীনের কথা সবাই বলবেন, চন্দ্রনাথ মজুমদারের কথা বলবেন, এছাড়া যে প্রধান অবদান যারা লিখেছিলেন রেখেছিলেন তাদের কথা আমরা ভুলে যাই, যেমন কবিতা পারভীন কার কে সৃষ্টি করেছিলেন? কবিতা পারভীনকে একজন মকসুদ আলী শাহ, যিনি বাউল গানের মিডিয়াতে পরিচিতিকরণের ক্ষেত্রে বাউল গানকে সুরে উপস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার কথা আমরা মনে রাখি না, বা খোদাবক্স রায় যিনি এই ক্যারল সলোমন যাদের কাছ থেকে গান সংগ্রহ করেছিলেন, খোদাবক্স রায় তাদের ভিতরে অগ্রগণ্য ছিলেন, তিনিও কণ্ঠশিল্পী ছিলেন, তার অনেক গান ওয়াশিংটন ইউনিভার্সিটির মিউজিকোলজি ডিপার্টমেন্টে সংরক্ষিত আছে। এছাড়া করিম শাহ, বিজয় সরকার, এরা কিন্তু খুব বড় অবদান রাখছে, কিন্তু দুঃখের কথা যে এরা যে সময় এই গানগুলো গেয়েছিলেন সে সময় খুব ভালো রেকর্ডিং সিস্টেম ছিল না, যে জন্য তাদের সব কণ্ঠ কিন্তু আমরা ধারণ করে রাখতে পারিনি, কিছু কিছু কণ্ঠ তাদের আছে। এই গানগুলো বহির্বিশ্বে আমাদের গানের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করেছে গবেষক থেকে, এবং এখনো সেই গানগুলোই কিন্তু একটা প্রামাণ্য সুরের সংকলন, কথা সংকলন হিসেবে আমাদের সামনে হাজির হয়।
আমাদের এখানে যারা লোকসঙ্গীত গান বা গাইতে চেষ্টা করেন বা এটা কি পেশা হিসেবে নেওয়ার সুযোগ আছে, মানে তারা কি এটা দিয়ে জীবন ধারণ সম্ভব? লোকসঙ্গীত বা যারা গায়ন তাদের কি অবস্থা? আমি অবস্থা বলতে শুধু সম্মানই বলছি না, আর্থিক অবস্থার বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, তারা কি উপার্জন করতে পারেন যেটা দিয়ে চলতে পারে?
না, এখন বাংলাদেশে যেসব শিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করে তাদের ভিতরে এক শ্রেণীর শিল্পী আছে তারা প্রফেশনালি গানটা করে, যেমন বিচার গান আমাদের মমতাজ বেগম যিনি এমপি হয়েছেন, সেটা কিন্তু গানের শক্তিতেই সে কিন্তু এমপি হয়েছে, রাজনৈতিক শক্তিতে নয়। সেক্ষেত্রে এদেশের লোকসঙ্গীতের যে একটা গ্রহণযোগ্যতা আছে জনমানুষের কাছে এবং প্রশাসনিক পর্যায়েও সেটা বোঝা যায়। কিন্তু একজন মমতাজ এমপি হওয়ার পরে আমাদের এই লোকসঙ্গীতের মর্যাদার জন্য কোনো লড়াই করেছেন কিনা, কোনো প্রতিষ্ঠান তৈরি করেছেন কিনা, সেরকম দৃষ্টান্ত আমরা পাই না। সবসময় এরকম ঘটনাই ঘটে। এক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগটা খুব কম, কিন্তু এদেশে কোন কোন শিল্পীর সঙ্গে আমার পরিচয় হয়েছে যাদের বাৎসরিক ইনকাম লোকসঙ্গীত গেয়েই 1 কোটি টাকার উপরে, কিন্তু তাদের সুনির্দিষ্ট কিছু পলিসি আছে গান পরিবেশনের ক্ষেত্রে। আবার অনেক শিল্পী আছে যারা খুবই ভালো গান করেন কিন্তু তারা না খেয়ে থাকেন, তারা অবহেলায় মারা যান, তারা কখনোই অর্থনৈতিক ভাবে নিজেদের জায়গায় পৌঁছাতে পারে না। এর পিছনে কয়েকটি কারণ আছে। কারণটা হলো যে ওই যে বলছিলাম, প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ নেই যে ভালো গান যারা করে তাদেরকে পরিচয় করে দেবে। প্রাতিষ্ঠানিক উদ্যোগ বলতে আমি এই বোঝাচ্ছি যে তাদেরকে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করা। যেমন বাংলাদেশে কেন লোকসঙ্গীত শিল্পীরা অবহেলিত হচ্ছে, কারণ এই লোকসঙ্গীত শিল্পীরা আগে মর্যাদা পেতেন কোথায়? লোকমেলায়। বাংলাদেশে প্রায় 12 শতাধিক লোকমেলা হতো, এখনো কিছু কিছু হয়, কিন্তু সেই লোকমেলাগুলোতে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, এ করা যাবে না, সে করা যাবে না। কিন্তু এই মেলাগুলো হলে পরে শিল্পীরা তাদের মর্যাদাটা পেত, তাদের অর্থনৈতিক ভাবে তারা লাভবান হত। যদি একটা গ্রামে প্রতি বছরে অন্তত 5টা মেলার আয়োজন থাকে, ওই অঞ্চলে শিল্পীরা কিন্তু অনেক ধরনের পৃষ্ঠপোষক, সেই উদ্যোগটা নেই। এই জন্য লোকসঙ্গীত চর্চা করতেন মানুষের প্রাণের তাগিদে, কিন্তু অর্থনৈতিক ভাবেই অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে জন্য নতুন প্রজন্ম কিন্তু এই সঙ্গীত ধারার প্রতি আসতে চাচ্ছে না, যারা লোকসঙ্গীত করেন তারাও চায় না তাদের সন্তানরা এই ধারায় আসুক।